ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ঢাকায় নাগরিক সমাবেশ পুলিশি বাধায় অনুষ্ঠিত হতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার বিএনপি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
নির্বাচন পূর্ব তিক্ততা ভুলতে রাজি নরেন্দ্র মোদী, কিন্তু মমতা নিশ্চুপ।
আরও থাকছে মিয়ানমার পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর নাফিস আহমেদ খানের সাক্ষাৎকার।
প্রায় 800,000 জনগোষ্ঠী যাদের আরাকানীয় বা রোহিঙ্গারা এভাবে নিগৃহীত হচ্ছে একটি রাষ্ট্রে, এটা তো মেনে নেওয়া যায় না।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইনলাকসিনাওয়াত এবং কয়েক ডজন রাজনৈতিক নেতা সামরিক বাহিনীর নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য পৌঁছানোর পর তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছে। এর আগের প্রাপ্ত খবরে বলা হয়েছিল থাইল্যান্ডের সামরিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী ইনলাকসিনাওয়াত এবং তার পরিবারের কয়েক ডজন সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছে। ওই সমনেই শুক্রবারের মধ্যে তাদের সামরিক স্থাপনায় রিপোর্ট করতে বলা হয়েছে। জেনারেল প্রায়ুত ওচা চান ওচা রক্তবিহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের একদিন পরে এই সমন জারি করা হয়। সামরিক আইন জারির দুদিন পর জেনারেল প্রায়ুত বলেছেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনা এবং রাজনৈতিক সংস্কারকে এগিয়ে নেওয়া। সামরিক বাহিনী দেশের সংবিধান বাতিল করেছে এবং সারা দেশে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করেছে। সংকট পরিস্থিতি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিবৃতিটি জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দল এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসেন সিনাওয়াতের সমর্থকেরা সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে সেনারা অংশগ্রহণকারীদের ধরে নিয়ে যায়। তাদের বিশ্বাস যে ওইসব মানুষ আটক করা হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত বন্দুকধারীরা ভারতীয় কনস্যুলেটে গুলি চালিয়েছে, তবে কূটনৈতিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে হিরাত শহরে ঘটনাটি ঘটে। সশস্ত্র চারজন বন্দুকধারী কনস্যুলেটের কাছে একটি ভবন থেকে মেশিনগান এবং প্রপেলারযুক্ত রকেটের সাহায্যে গ্রেনেড হামলা চালানোর পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানিয়েছে বন্দুকধারীদের হত্যা করা হয়েছে। নতুন দিল্লির বহির্বিশ্ব সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ আকবরউদ্দিন ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে আফগান নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছানোর আগেই ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ আক্রমণ থামাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ওই আক্রমণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। পুলিশ বৃহস্পতিবার ঢাকায় বিএনপির ডাকা নাগরিক সমাবেশ অনুষ্ঠানে বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। এর প্রতিবাদে বিএনপি আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। দলের একজন শীর্ষ নেতা একথাও জানিয়েছেন যে তারাও অচিরেই আন্দোলনের কর্মসূচির কথা জানাবেন। এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বিরোধী দল বিএনপি শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ শুক্রবার ঢাকায় এক দলীয় অনুষ্ঠানে বলেছেন,
তিনি অচিরেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনে ডাক দিবেন।
গুম, অপহরণ এবং হত্যার প্রতিবাদ জানাতে বিএনপি আহত বৃহস্পতিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক সমাবেশ পুলিশি বাধায় অনুষ্ঠিত হতে না পারায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। এর প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক সভা করতে না দেওয়ার প্রতিবাদে আগামী 25 মে রোববার ঢাকা মহানগরীতে সকল থানায় থানায় এবং সারা বাংলাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতারা দেশে চলমান হত্যা খুনের জন্য বিএনপিকে দায়ী করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং অন্যান্য মহলের উদ্বেগ আশঙ্কার মাঝে পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার শুক্রবার সাংবাদিকদের বলেছেন, দেশের কয়েকটি এলাকা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে অবশ্য তিনি নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলো বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় খারাপ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে গুম, খুন, অপহরণ বাংলাদেশের গতিকে থামিয়ে দিচ্ছে। আর স্থানীয় নাগরিক সমাজের নেতারা অভিযোগ করেছেন, সরকার এক্ষেত্রে সরব ভূমিকা পালন করছে না। সাংবাদিকরা এসব অভিযোগ আইজিবির নজরে এনেছিলেন। জবাবে হাসান মাহমুদ খন্দকার বলেন, এখনই বলা যাবে না দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি বলেন, সাম্প্রতিক বেশ কিছু ঘটনা তদন্ত করা হচ্ছে, আশা করা যায় আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। নিউজ সম্পাদক নুরুল কবির মনে করেন, আইজিপি সঠিক বলছেন না।
দেশের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এইরকম একটা হাস্যকর দাবি করা তার পক্ষে উচিত ছিল না বলে আমি মনে করি। কারণ আমরা দেখতে পাই কেবলমাত্র ব্রিটিশ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর নিয়ন্ত্রণ ছাড়া বাংলাদেশের সরকার এবং তার পুলিশ বাহিনী বাংলাদেশের সমস্ত অপকর্মের ভোতাদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।
রেবের টহল প্রসঙ্গে আইজিপি বলেন, এটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক নয়। পুলিশ ও অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করছে, এর মধ্যে প্রয়োজন হলে আবারও অন্যান্য বাহিনীর সঙ্গে রেব টহল দেবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে, দক্ষিণাঞ্চলের দারা শহরে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি প্রচার মিছিলের ওপরে আক্রমণ চালিয়ে অন্তত 21 জনকে হত্যা করেছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বৃহস্পতিবার দিনের শেষের দিকে মিস্টার আসাদের সমর্থকরা যখন একটি তাঁবুতে সমবেত হয় তখন বিদ্রোহীরা গোলা বর্ষণ করে। অবজারভেটরির রামি আব্দ আল রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, যারা ওই ঘটনার শিকার হয়েছেন তাদের মধ্যে অসামরিক জনগণ এবং আসাদপন্থী মিলিশিয়ারাও ছিল। তিনি বললেন, তিনি বলেন 21 জন নিহত হয়েছে, এদের মধ্যে 11 জন অসামরিক লোক এবং একজন বালক ছিল যার বয়স 18 বছরের নিচে। 10 জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে, তবে বাকি 4 জন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতে নির্বাচনের পরে সকল তিক্ততা ভুলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কী চিন্তাভাবনা করছেন তা সঠিক বোঝা যাচ্ছে না। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
নির্বাচনী প্রচারের প্রথম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাবে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু রাজ্যে বিজেপি ক্রমশ জনসমর্থন পাচ্ছে দেখে মোদী সম্পর্কে মমতার সুর ক্রমশই আক্রমণাত্মক হয়ে উঠতে থাকে। শেষ পর্বে মমতা মোদী তিক্ততা একেবারে চরমে ওঠে। নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রে সরকার গঠনে নিজের কোনো ভূমিকার সুযোগ নেই দেখে মমতা ক্রুদ্ধ এবং নিশ্চুপ। মোদী বা বিজেপির সঙ্গে কোনো সম্পর্কই রাখবার ইঙ্গিত দিচ্ছেন না তিনি, কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক ছাড়া রাজ্যের পক্ষে কি নিজস্ব দাবি দাওয়া আদায় সম্ভব? মমতা হয়তো ভাবছেন, কট্টর বিজেপি বিরোধী মনোভাব দেখাতে থাকলে রাজ্যের 2015 সালের পুরসভা নির্বাচন ও 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের বিপুল সমর্থন পাবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সোমবার 26 মে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সিপিআইএম আগামী 5 বছর নরেন্দ্র মোদী সরকারের সমস্ত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।
আগামী 26 মে নতুন দিল্লিতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতিনিধি পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয় নবান্নে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফে সংসদীয় কমিটির প্রধান মুকুল রায় এবং রাজ্য সরকারের তরফে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অনুষ্ঠানে যোগ দেবেন। অন্যদিকে নরেন্দ্র মোদীকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। তারা যেমন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন না, তেমনি আগামী 5 বছর এই সরকারের সব অনুষ্ঠানও বয়কট করবে সিপিআইএম। আজ কলকাতায় সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিত্র।
ইউক্রেনের পূর্বাঞ্চলে শুক্রবার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং সরকার বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে, যখন মাত্র দুদিন পরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25-31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট থেই সেইনের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সেনেট ফরেন রিলেশন কমিটি চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ। চিঠিতে তিনি রোহিঙ্গা শরণার্থীদের ওপর নিগ্রহ বন্ধ করা এবং সেখানে আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এ নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন নিউ ইয়র্কে বসবাসরত আন্তর্জাতিক রাজনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ডক্টর নাফিস আহমেদ খানের সঙ্গে। আসুন শোনা যাক।
ডক্টর নাফিস আহমেদ খান, আপনি জানেন মিয়ানমারের পরিস্থিতি একটু সংকটাপন্ন, তো বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্ত রাষ্ট্র হওয়ার কারণে বাংলাদেশ কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আপনার মনে হয়?
বাংলাদেশ তো ক্ষতির সম্মুখীন হচ্ছেই, কারণ প্রচুর রাখাইন বা আরাকান বা রোহিঙ্গা, আপনি যাই বলেন, যে নামেই তাদেরকে বলেন, এদের প্রচুর একটা সংখ্যা তো বাংলাদেশে ঢুকছে এবং এদেরকেও দায়ী করা যাবে না, কারণ মিয়ানমারে যেহেতু এরা ডিসক্রিমিনেশনের এবং পারসিকিউশন এ দুটোই এরা ফেস করছে, তাতে এদের পক্ষে ওখানে বাস করাও ডিফিকাল্ট। এবং আমরা জানি যে কয়েকটা রায়ট হয়েছে, বেশ কিছু রায়ট, রেপ, রায়ট, লুটতরাজ, অগ্নিকাণ্ড, এগুলো তো হচ্ছেই, এ সমস্ত কারণে এদেরকে বাংলাদেশে প্রবেশ করতেই হচ্ছে। তো সুতরাং বাংলাদেশে প্রচুর রোহিঙ্গারা, এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না, সামওয়্যার বিটুইন 200-400,000 রোহিঙ্গা বোধহয় বাংলাদেশে আছে, বেশিরভাগই আছে ইলিগেলি। এবং অনেক কথাও শোনা যাচ্ছে যে সমস্ত রোহিঙ্গাদের অনেকেই বিভিন্ন রকমের অপরাধজনিত কার্যক্রমে জড়িয়ে পড়ছে।
এই বিষয়টিতে আমি আসতে চাচ্ছি যে এই রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ এবং তারা সেখানে অবস্থানের কারণে বাংলাদেশ নিরাপত্তার দিক দিয়ে কতটা শঙ্কিত?
নিরাপত্তা মানে আন্তর্জাতিক নিরাপত্তার ব্যাপারটা তো নয়, এটা রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা নয়, এটা হচ্ছে সিভিলিয়ান নিরাপত্তা। মানে যেহেতু এরা ঢুকে যাচ্ছে এবং এদের কোনো দেশ নেই, এদের যেহেতু লিস্টেড না, লোকাল পুলিশ টুলিশরা এদেরকে চেনেও না, এ সমস্ত কারণে এদের পক্ষে অপরাধ করে বেরিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া খুব সোজা, যার জন্য আমি মনে করি যে হ্যাঁ, চিটাগং অঞ্চলে আলটিমেটলি নিরাপত্তাহীনতায় একটু ভুগতে হচ্ছেই হয়তো বাংলাদেশিদের।
মিয়ানমারের সীমান্ত শুধু তো বাংলাদেশ নয়, অন্য যে দেশের সীমান্ত তাদের রয়েছে, সেখানে শরণার্থীরা কি পরিমাণে যাচ্ছেন?
হ্যাঁ, যাচ্ছে। থাইল্যান্ডের সঙ্গে একটু প্রবলেম বোধহয় হচ্ছে, থাইল্যান্ডের দিকেও প্রায়, আমার এগেইন সংখ্যাগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমার মনে হয় 1.5 লাখ শরণার্থী থাইল্যান্ডেও গেছে। সো অন্যান্য দেশের সঙ্গে প্রবলেম হচ্ছে। আসলে আরেকটু আগে যেতে হবে, যদি আমাদের এই পুরো ব্যাপারটা বুঝতে হয়, রোহিঙ্গাদের ব্যাপারটা আরেকটু আগে যেতে হবে। বার্মিজরা কখনোই রোহিঙ্গাদের বার্মার অধিবাসী বলে মেনে নেয়নি, শুধুমাত্র যে ধর্মের ভিন্নতার কারণে তা নয়, মেনে নেয়নি অধিবাসী হিসেবেও। ওরা সবসময় মনে করতো যে এরা হয়তো ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে পালিয়ে বার্মাতে সেটেল করেছিল, এই অভিযোগটা রয়েছে। থাইল্যান্ডের সঙ্গে অ্যাটলিস্ট ওই দ্বন্দ্বটা নাই, কারণ থাইল্যান্ডের সঙ্গে ধর্মের সিমিলারিটি আছে, যার জন্য পারসিকিউশন হয়তো একটু কম হচ্ছে। ইয়েস,
মিয়ানমারের যে অবস্থা এখন চলছে, আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যানের চিঠিতে তারা কতটা গুরুত্ব দেবে?
গুরুত্ব দেবে কয়েকটি কারণে। একটা হচ্ছে যে এতদিন ধরেন বাংলাদেশ একাই শুধু বলে আসছিল যে এই প্রবলেমটা সলভ করার জন্য মিয়ানমারের সরকারের কাছে, এখন যদি একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, যুক্তরাষ্ট্র তো ডেফিনেটলি একটা মুখ্য দেশ, আমি মনে করি ওভারঅল শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশও যদি এখন মিয়ানমারের প্রেসিডেন্টের কাছে রবার্ট মেনেন্ডেজের মতন করে আহ্বান করে যে লেটস সলভ দিস প্রবলেম, কারণ ধরেন এটা তো মেনে নেওয়া যায় না যে একটা প্রায় 800,000 জনগোষ্ঠী যাদের আরাকানীয় বা রোহিঙ্গারা এভাবে নিগৃহীত হচ্ছে একটি রাষ্ট্রে, এটা তো মেনে নেওয়া যায় না। তো আমি মনে করি এটা খুবই সময়োপযোগী পদক্ষেপ রবার্ট মেনেন্ডেজের পক্ষে।
ডাক্তার নাফিস আহমেদ খান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। পৃথিবীতে প্রতি বছর 33 লক্ষ মানুষ মদ্যপানের কারণে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ্বান করেছে যাতে রাষ্ট্রগুলো সুরার ক্ষতিকর দিকগুলো থেকে মানুষকে রক্ষা করা যায় তার দিকে নজর দেয়। এ নিয়ে লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সুরার ক্ষতিকর ব্যবহার পৃথিবীতে 6% মৃত্যুর জন্য দায়ী, যার অর্থ হল প্রতি 10 সেকেন্ডে একজন সুরার কারণে মারা যাচ্ছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে নেশা ছাড়াও সুরাপানের ফলে শরীরে 200 রকমের রোগ হতে পারে, যার মধ্যে রয়েছে নানা ধরনের ক্যান্সার ও লিভার সিরোসিস। অবশ্য সংস্থাটি আরও বলেছে মদ্যপানের ফলে শরীর নানা ধরনের সংক্রমণের কঠোরভাবে মোকাবিলা করতে পারে না। সংক্রমিত রোগগুলোর মধ্যে রয়েছে যক্ষা, নিউমোনিয়া ও HIV। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথ অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ বিষয়ক পরিচালক শেখর সাক্সেনা বলছেন 15 থেকে 19 বছর যাদের বয়স তাদের মদ্যপান নিয়ে সংস্থাটি উদ্বিগ্ন। এখানে তিনি বিশেষভাবে বিঞ্জ ড্রিঙ্কিংয়ের কথা বলেছেন। বিঞ্জ ড্রিঙ্কিং হল ছেলেমেয়েরা যখন পার্টিতে মাত্রাতিরিক্ত মদ্যপান করে।
The report concludes that worldwide 16% of drinkers over the age of 15 engage in binge drinking.
তিনি বলছিলেন এই প্রতিবেদনে বলা হয়েছে মদ্যপানকারীদের মধ্যে 15 বছরের ওপর যাদের বয়স তাদের 16%-এরই সমস্যা বিঞ্জ ড্রিঙ্কিং। এই বিঞ্জ ড্রিঙ্কিং অপেক্ষাকৃত মারাত্মক, এর ফলে অনেক দুর্ঘটনাও ঘটে। উচ্চ আয়ের দেশগুলোতে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। প্রতিবেদনে বলা হয়েছে 15 বছরের একটি ছেলে প্রতি বছর 6.2 লিটার সুরা পান করে। এই প্রতিবেদন আরও বলছে নারীদের মাঝে মদ্যপানের হার বেড়েছে এবং তা একটি উদ্বেগের বিষয়, কারণ পুরুষদের তুলনায় নারীরা মদ্যপান সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার শিকার হন বেশি। নারীদের মধ্যে মদ্যপানজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি ইউরোপে, এরপরই রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ও আমেরিকার অঞ্চলগুলো। এই প্রতিবেদনে দেখা গেছে বিশ্বব্যাপী সুরাপানের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে ইউরোপ, বিশেষ করে ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চল। এর পরের স্থানে রয়েছে আমেরিকা ও আফ্রিকা। এর মধ্যে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, মলডোভা এবং তাদের প্রতিবেশী দেশগুলোতে বিঞ্জ ড্রিঙ্কিংয়ের হার অনেক বেশি। যদিও আফ্রিকাতে মদ্যপানের হার ইউরোপের তুলনায় কম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যানেজমেন্ট অব সাবস্টেন্স অ্যাবিউসের সমন্বয়কারী ভ্লাদিমির পজনিয়াক বলছেন ইউরোপের তুলনায় আফ্রিকাতে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বেশি। তিনি মনে করেন আফ্রিকি অঞ্চলের মতো যে সকল এলাকা সম্পদশালী নয় সেখানে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত না হবার কারণে অনেকেই সহজে মদ্যপানজনিত স্বাস্থ্য সমস্যার শিকার হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন সারা পৃথিবীর দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে যাতে সুরাপানের ক্ষতিকর দিক থেকে মানুষকে রক্ষা করা যায়। যে পদক্ষেপের মাধ্যমে এই প্রচেষ্টা সফল হতে পারে তা হল সুরার ওপর আরও কর ধার্য করা, মদ্যপানের বয়সসীমা বাড়ানো এবং সুরার বাজার নিয়ন্ত্রণ।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে যুব সংবাদ। আজ আপনাদের এক তরুণের কথা শোনাবো, নাম শফি চৌধুরী। সে পেনসিলভেনিয়ায় থাকে, এখানে হাই স্কুল থেকে পাশ করেছে, এখন চাকরি করছে। শফি একজন দৌড়বিদ, বাবার উৎসাহে বেঙ্গল রানার্স ক্লাবের সদস্য হয়েছে, স্পেশাল অলিম্পিক্সেও যোগ দিয়েছে। সহকর্মী শেগুফতা নাসরিন খুইন সম্প্রতি ফিলাডেলফিয়ায় শফি চৌধুরীর সাক্ষাৎকার নেন, শুনুন সেই সাক্ষাৎকারটি।
শফি চৌধুরী, তুমি তো ফিলাডেলফিয়াতেই পড়াশুনো করেছো, এখানে বড় হয়েছো, এখন তুমি কাজ করছো, তুমি কি চাকরি করছো এ সম্পর্কে একটু বলো।
আমি এখন একটা চাকরি করছি, একটা রিয়েল এস্টেট চাকরি করছি, এটার নাম মাইকেলস অর্গানাইজেশন, তার পার্টনারশিপের সাথে ইন্টারস্টেট রিয়েলিটি ম্যানেজমেন্ট। আমি তো ওই বিলিং আর বিলিং ডিপার্টমেন্টের সাথে, আর আরেকটা চাকরি করছি আমি একটা ওই নার্সিংহোমে কাজ করছি, ওটার নাম সেন্ট মেরিজ ক্যাথলিক হোম। আর ওইটার মধ্যে আমি মেডিকেল রেকর্ডস অ্যাসিস্ট্যান্টের আছি, আর আমি তো ওইখানে এখন তো 7 মান্থসের মধ্যে থাকছি, খুব ভালো হচ্ছে।
কেমন লাগছে তোমার এখানে কাজ করতে?
এখানে কাজ করতে বেশি ডিফারেন্স নাই, আমি তো ভালো, মানে ভালো ট্রেনিং পাইছি হাই স্কুল থেকে। আমাদের একটা কম্পিটিশন ছিল, ওটার মধ্যে ওরা আমাকে জব ট্রেনিং শিখাচ্ছে, তারপরে একটা জব কোচিংয়ের মধ্যে প্রোগ্রামে আমাকে জব ট্রেনিং শিখাচ্ছে।
তুমি তো প্রায় বাংলাদেশে যাও, তুমি বাংলাদেশে গেলে তোমার কেমন লাগে সে সম্পর্কে একটু বলো।
বাংলাদেশে যেতে ভালো লাগে, একটু ডিফারেন্ট লাগে, ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, কারণ আমি তো USA-তে থাকলাম মানে এতদিন, সো আমি তো মানে বাংলাদেশে যেতে একটু খুব মানে একটু মন খারাপ লাগে, কিন্তু ভালো লাগে যেতে।
আমি জানি যে তুমি বেঙ্গল রানার্স ক্লাবের সদস্য, এই বেঙ্গল রানার্স ক্লাব এ সম্পর্কে একটু বলবে, এবং তুমি যে একজন দৌড়বীর এ সম্পর্কে একটু বলো আমাদের।
হ্যাঁ, বেঙ্গল রানার্স ক্লাবে আমি ওয়ান অফ দ্য মেম্বার্স। আমার আব্বু আমাকে আমাকে ইয়ে এনকারেজ করছে যে আমাকে দৌড়াতে, তারপরে আমাকে একটু ইয়ে ট্রেনিং দিছে, অ্যাডভাইস দিছে। আমি কিন্তু খুব খুশি ছিলাম যে ও আমাকে খুব ইয়ে এনকারেজমেন্ট দিছে। তারপরে আগে একটু স্ট্রাগল ছিল, কিন্তু কারণ আমার ইয়ে আমি একটু শিখতেছিলাম, আচ্ছা কত পেস থাকতে হয়েছে, তারপরে কত মানে মাইলেজ থাকতে হয়েছে, এগুলো আমার একটু ট্রেনিং করতে হয়েছে। এখন আমি কী করছি, আমি খুব ভালো মতন পেস নিচ্ছি, তারপরে ওইটার মধ্যে আমরা ট্রেনিং করছি ফিলাডেলফিয়া ম্যারাথনের জন্য। সো ফিলাডেলফিয়া ম্যারাথনের জন্য আমার একটু অ্যাটমসফিয়ারটা ডিফারেন্ট লাগছিলো। এখন তো স্পোর্টসও খেলতেছি, এটার এর অর্গানাইজেশন ইজ কল্ড স্পেশাল অলিম্পিক্স অফ নিউ জার্সি।
এর সম্পর্কে একটু বলো।
স্পেশাল অলিম্পিক্স অফ নিউ জার্সি ইজ আ অর্গানাইজেশন ফর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস ফর পিপল হু হ্যাভ ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস। সো এগুলো ওরা ইয়ে ডিফারেন্ট স্পোর্টসের মধ্যে ওরা ওদেরকে টিচ করে যে আচ্ছা রেগুলার স্পোর্টস যে আমরা দেখি মেজর লিগ বেসবল, NFL, NBA, ওরা এগুলো শিখে দিবে না। সো ওরা একটা লোয়ার লেভেলের মধ্যে, স্পোর্টস লেভেলের মধ্যে ওরা ওদেরকে শিখে দেয় যে আচ্ছা ওরা এগুলো করতে পারবে, ওয়ান আট ডু স্পেশাল অলিম্পিক্স। সো এটা এখন শুরু করছি।
শফি চৌধুরী, আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, আমি তোমার সাফল্য কামনা করছি, অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, খুব ভালো কথা হলো, থ্যাংক ইউ।
এবার চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই কুইজের কথা লেখেন, অনেকে বিশ্বকাপ ফুটবল নিয়ে এবার কুইজের অনুরোধ করেছেন, তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি ব্রাজিল বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজের আয়োজন করব। আগামী কয়েকদিন মন দিয়ে অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইটের ঘোষণা দেখবেন, ফেসবুক দেখবেন, কেমন? আপনি যেমন ফায়েজু ইসলাম কিছুদিন আগেই লিখেছিলেন, ইমেল পাঠিয়েছিলেন কিশোরগঞ্জ থেকে বাংলাদেশের, আপনারা যদি কুইজের কোনো অনুষ্ঠান চালু করতেন তাহলে শ্রোতার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, বিষয়টি ভেবে দেখবেন আশা করি। হ্যাঁ, বিষয়টি আমরা ভেবে নিয়েছি, শ্রোতার সংখ্যা বাড়বে কি না বাড়বে সেটা আপনারাই বিচার করবেন, তবে কুইজ হবে বিশ্বকাপ নিয়ে, মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান শুনবেন। BM ফয়সাল আহমদ শিপন লিখেছেন ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনের খবর নিয়মিত বিস্তারিতভাবে প্রচারের জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকেও, আপনাদের শুনেছেন এবং ভালো লেগেছে সেটাই বড় কথা। এরপরের চিঠি সৈয়দ আলী মণ্ডল, চণ্ডীরামপুর নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। আপনার প্রশ্ন ছিল, এর আগেও আপনি একটি চিঠিতে লিখেছিলেন, আপনি বলছেন যে 9:30 থেকে ভারতীয় সময় 9:30 থেকে 10:00 পর্যন্ত এই আধ ঘন্টার অনুষ্ঠান এখন প্রচার করি, এর আগে কিন্তু 9:30 থেকে 10:30 পর্যন্ত হতো 1 ঘন্টার অনুষ্ঠান। তারপরে আপনি জেনেছেন যে না, আমাদের অনুষ্ঠান পরিবর্তন হয়েছে সময়, ওই আধ ঘন্টা প্রচার করা হয় এবং সেটাই আবার পুনঃপ্রচারিত হয়। তো বিষয়টি আপনি ভেবে দেখতে বলেছেন, আমরাও ভাবনা চিন্তা করছি। অবশ্যই কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আগের মতো এক ঘন্টার অনুষ্ঠান যদি করা যায় আমাদেরও ভালো লাগবে, সেটা তো আপনি বুঝতেই পারেন। এরপরের চিঠি লিখেছেন জালাল উদ্দিন বাঁশখাল কাছাড় আসাম থেকে, আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, আপনার ভালো লাগছে, আপনি এখনও ক্যালেন্ডার পাননি। ভাই দুঃখিত, আমরা তো অনেককেই পাঠিয়েছি, যাই হোক এবার দেখব যে আবার আর কিছু ক্যালেন্ডার রয়েছে আবার পাঠাবার ব্যবস্থা করব। তো নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কিন্তু এর পরের চিঠি এসেছে বিশ্বনাথের কাছ থেকে, তিনি রবীন্দ্রনাথ বিশ্বাস কুষ্টিয়া থেকে লিখছেন বাংলাদেশের, এবং লিখছেন যে অনুষ্ঠান শেষে পরবর্তী অনুষ্ঠান শুরুর সময় বলা হয় না, সময় পরবর্তী অনুষ্ঠান আগামীকাল হবে। আবার আজকে যেমন শুনলেন আপনি রাত 10টা থেকে 10:30 পর্যন্ত এটা পুনঃপ্রচারিত হয়, 10:30 থেকে 11টা পর্যন্ত, আগামীকাল আবার সেই একই 10টা থেকে 10:30 নিয়মিত অনুষ্ঠান, তারপরে সেটা পুনঃপ্রচারিত হবে 10:30 থেকে 11টা পর্যন্ত। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
পুলিশ বৃহস্পতিবার ঢাকায় বিএনপির ডাকা নাগরিক সমাবেশ অনুষ্ঠানে বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। এর প্রতিবাদে বিএনপি আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। দলের একজন শীর্ষ নেতা একথাও জানিয়েছেন যে তারা অচিরেই আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করবেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও অন্যান্য মহলের উদ্বেগ আশঙ্কার মাঝে পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার শুক্রবার সাংবাদিকদের বলেছেন দেশের কয়েকটি এলাকা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত এবং কয়েক ডজন রাজনৈতিক নেতা সামরিক বাহিনীর নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য পৌঁছানোর পর তাদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছে। এর আগের প্রাপ্ত খবরে বলা হয়েছিল যে থাইল্যান্ডের সামরিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সমন জারি করেছে। ওই সমনে শুক্রবারের মধ্যে তাদের সামরিক স্থাপনায় রিপোর্ট করতে বলা হয়েছিল। জেনারেল প্রায়ুথ চান ওচা রক্তবিহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের একদিন পরে এই সমন জারি করা হয়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা ভারতীয় কনস্যুলেটে গুলি চালিয়েছে, তবে কূটনীতিকরা নিরাপদে ওই স্থান থেকে সরে যেতে পেরেছেন। কর্তৃপক্ষ বলছে হিরাত শহরে ঘটনাটি ঘটে। সশস্ত্র চারজন বন্দুকধারী কনস্যুলেটের কাছে একটি ভবন থেকে মেশিনগান এবং প্রপেলার যুক্ত রকেটের সাহায্যে গ্রেনেড হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশ জানিয়েছে বন্দুকধারীদের হত্যা করা হয়েছে। সিরিয়ার সক্রিয় কর্মীরা বলছে দক্ষিণাঞ্চলের দারা শহরে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি প্রচার মিছিলের ওপরে আক্রমণ চালিয়ে অন্তত 21 জনকে হত্যা করেছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে বৃহস্পতিবার দিনের শেষের দিকে মিস্টার আসাদের সমর্থকরা যখন একটি তাঁবুতে সমবেত হয় তখন বিদ্রোহীরা গোলা বর্ষণ করে। অবজারভেটরির রামি আব্দ আল রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন যারা ওই ঘটনার শিকার হয়েছেন তাদের মধ্যে অসামরিক জনগণ এবং আসাদপন্থী মিলিশিয়ারাও ছিল। ইউক্রেনের পূর্বাঞ্চলে শুক্রবার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী এবং সরকার বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। আর মাত্র দুদিন পরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। চীনের একটি আদালত সাবেক এক খনির মালিককে খুনির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.